বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياتي الدنيا ويشهد الله على ما في قلبه
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর, যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান নিরাপত্তা কেনে না বরং নিরাপত্তা নির্মাণ করে, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া, সম্ভাব্য সবকিছু করতে মস্কো প্রস্তুত বলে জানালেন পেসকভ। গাজাবাসীর প্রতি সংহতি জানানো ইয়েমেনের আনসারুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল আমেরিকা। শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, স্কাই নিউজকে জানালেন ডক্টর মুহাম্মদ ইউনুস। এবং ট্রাম্পের মন পেল না দিল্লি, 2 এপ্রিল থেকে ভারতের উপর পাল্টা শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন ইরান নিরাপত্তা কেনে না বরং নিরাপত্তা নির্মাণ করে। হোয়াইট হাউসে বিশৃঙ্খলা ও বিশ্ব রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি শীর্ষক এক নোটে তিনি এই মন্তব্য করেছেন। আরাকচি লিখেছেন, প্রকৃত নিরাপত্তা অঞ্চলের বাইরে থাকা দূরবর্তী শক্তিগুলোর মদদে অর্জন করা সম্ভব নয়, বরং ঘরোয়া শক্তি ও সামর্থ্য দিয়ে এবং জাতীয় সক্ষমতাগুলো ও জনগণের উপর নির্ভরতার মাধ্যমেই অর্জন করতে হয়। তিনি আরও লিখেছেন, আমরা সমর্থন বা সহায়তার জন্য অন্যদের উপর নির্ভরশীল নই, বরং নিজস্ব জ্ঞান, শক্তি ও সক্ষমতাগুলোর উপর নির্ভর করেই আমরা রক্ষা করি আমাদেরকে। তিনি ইসলামী ইরানের স্বাধীনতা রক্ষার জন্য ঘরোয়া শক্তি জোরদারের উপর গুরুত্ব দিয়ে বলেছেন, ইরানকে সেদিকেই যেতে হবে যেদিকে রয়েছে এর জাতীয় স্বার্থ। পাশ্চাত্যের ওপর মার্কিন কর্তৃত্বপনা বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার একাধিপত্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলেও আরাকচি উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে নিজেদের মধ্যকার সব সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি এ লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় এক বক্তৃতায় এ প্রস্তাব দিয়ে বলেছেন, এ কাজে রাশিয়া তার ক্ষমতায় যতটুকু সম্ভব তার সবটুকু দিয়ে প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশ দিয়ে একটি নথিতে সই করেছেন। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন, যদিও তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে চাপ বা হুমকির মুখে দেশটি কারোর সঙ্গে আলোচনায় বসবে না। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচি সহ আরও কিছু ইস্যুতে তেহরানের সঙ্গে যোগাযোগ করতে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা এফটিওর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করে আনসারুল্লাহকে এফটিওর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল এ খবর জানিয়ে আনসারুল্লাহর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন। এসবের মধ্যে রয়েছে, আনসারুল্লাহ পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি ওয়াশিংটনের ঘনিষ্ঠতম মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করছে, সেই সঙ্গে তারা আন্তর্জাতিক জাহাজ চলাচলকে বাধাগ্রস্ত করেছে। এর আগে ট্রাম্প গত জানুয়ারি মাসে হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছিলেন। তিনি ইয়েমেনের জনগণের ওপর চাপ সৃষ্টি করে গাজার প্রতি তাদের সমর্থন প্রত্যাহারে বাধ্য করার জন্য আঞ্চলিক প্রক্সি দেশগুলোকে কাজে লাগানো হবে বলে ঘোষণা দেন। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন এবং হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার কাজে আমেরিকা সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন প্রতিরোধ সংগঠনটির একজন সিনিয়র নেতা। হিজবুল্লাহ সম্পদ ও সীমান্ত বিষয়ক পরিচালক নাউকাফ আল মুসাভি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। তিনি বলেন, ওয়াশিংটন বিগত 25 বছরে হিজবুল্লাহর বিরুদ্ধে তার গোয়েন্দা অভিযান 10 গুণ বাড়িয়েছে, কিন্তু এ সময়ে হিজবুল্লাহ আরও বেশি সংকল্পবদ্ধ হয়েছে এবং দখলদার ইসরায়েলে নিজের হামলা চালানোর সক্ষমতা অক্ষুণ্ণ রেখেছে। মুসাবি বলেন, হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে আমেরিকা ভূমিকা পালন করেছে। গত বছরের 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে শহরতলিতে এক ভয়াবহ বিমান হামলায় সাইয়েদ নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে। শুধু শেখ হাসিনা নন, তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই, তার পরিবারের সদস্য, সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, তবে নয়াদিল্লির কাছ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। তবে শেখ হাসিনা বাংলাদেশে থাকুন বা ভারতেই থাকুন, তিনি বিচারের মুখোমুখি হবেনই বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস। বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা এবং পরবর্তী সহিংস ঘটনায় রাজ্য পুলিশের গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলার শিকার হন ব্রাত্য বসু। চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও যেতে হয়েছিল। এ বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন, এত বড় ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের শিক্ষা নেওয়ার জন্যই যথেষ্ট। কিভাবে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এত জমায়েত হলো তা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, গোয়েন্দারা ব্যর্থ হলে আগামী দিনে প্রতিবেশী দেশের মতো পরিস্থিতি তৈরি হবে, সেটা তো হতে দেয়া যায় না। ওই ভিড় সম্পর্কে পুলিশের গোয়েন্দারা জানতে না পারে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে।
যাদবপুরে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় দুই শিক্ষার্থীও জখম হন। শনিবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন 2 এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি। আজ ভারতীয় সময় সকালে মার্কিন কংগ্রেসের ভাষণে ট্রাম্প এ কথা বলেন। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালকে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন নরম করানোর জন্য এবং বোঝানোর জন্য যে ভারত যখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আগ্রহী, ফলে একতরফাভাবে পারস্পরিক শুল্ক নীতি রূপায়নের আওতা থেকে ভারতকে বাইরে রাখা হোক। কিন্তু গোয়েলকে সেই সুযোগ দেয়নি ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি। পীযূষ গোয়েলের দুতিয়ালি নিয়েও দিল্লি এখনও নীরব রয়েছে। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকেই ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে ট্রাম্প সোচ্চার ছিলেন। একসময় ভারতকে তিনি ট্যারিফ কিং বলেও উল্লেখ করেছিলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের পণ্যের উপর উচ্চ হারে মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপ নেয় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। তিনি কানাডার নানা পণ্যের উপর 25% এবং জ্বালানির উপর 10% মার্কিন শুল্ক আরোপকে পুরোপুরি অন্যায্য ও খুবই বোকামিপূর্ণ বলে উল্লেখ করেছেন। এক মাস বিলম্বের পর গতকাল থেকে এই শুল্ক আরোপ কার্যকর করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই পদক্ষেপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে উল্লেখ করে ট্রুডো বলেছেন, এর ফলে মার্কিন পরিবারগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যগুলোর ওপর 25% শুল্ক বা কর আরোপ করবে বলে ট্রুডো জানান। এদিকে ট্রাম্প ট্রুডোর এই সমালোচনা উড়িয়ে দিয়ে তাকে গভর্নর বলে উপহাস করেছেন এবং কানাডার পাল্টা শুল্ক আরোপের জবাবে আনুপাতিক হারে আবারও দেশটির পণ্যের ওপর মার্কিন শুল্কের হার বাড়ানো হবে বলে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুতে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2021 সালে কাবুল বিমানবন্দরে 13 জন মার্কিন সেনা হত্যায় জড়িত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে পাকিস্তান সহায়তা দিয়েছে। তাকে বিচারের জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে বলে ট্রাম্প জানান। ট্রাম্প তাকে শীর্ষ সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন এবং এই দানবকে গ্রেপ্তারে সহায়তা দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। 2021 সালের 26 আগস্ট কাবুল বিমানবন্দরে 2 আত্মঘাতী বোমা হামলাকারী ও বন্দুকধারীদের হামলায় 170 জন আফগান ও 13 মার্কিন সেনা নিহত হয়েছিল। ওই 13 মার্কিন সেনা বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার কাজ করছিল। বিমানবন্দর দিয়ে ভীত সন্ত্রস্ত অনেক আফগান ও মার্কিন সেনা তালেবানদের সদ্য নিয়ন্ত্রিত রাজধানী কাবুল ত্যাগের প্রচেষ্টা চালানোর সময় ওই হামলার ঘটনা ঘটে। ওই বোমা হামলার পরিকল্পনায় জড়িত মোহাম্মদ শরীফুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে বলে গতকাল খবর দিয়েছে সিএনএন। এ ব্যাপারে পাকিস্তান গোয়েন্দা সহায়তা দিয়েছে বলে সিএনএন উল্লেখ করেছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 18 হয়েছে। নিহতের মধ্যে 13 জন বেসামরিক ও 5 জন সেনা সদস্য রয়েছেন। আজ পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালন করার সময় 5 সেনা বীরের মতো মৃত্যুবরণ করেছেন। এছাড়া ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, হামলাকারী জঙ্গিদের মধ্যে ১৬ জনই নিহত হয়েছে। আত্মঘাতী হামলায় জড়িত ৪ জঙ্গি গাড়ি বিস্ফোরণে আর বাকিরা সেনা কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কানাডার উপর উচ্চ হারে শুল্ক আরোপ কার্যকর করা শুরু করেছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার। ইউরোপ, চীন ও ভারতও রয়েছে হুমকির মধ্যে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের পণ্যের উপর উচ্চ হারে মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপ নেয় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। তিনি কানাডার নানা পণ্যের উপর ২৫% ও জ্বালানির উপর ১০% মার্কিন শুল্ক আরোপকে পুরোপুরি অন্যায্য ও খুবই বোকামিপূর্ণ বলে উল্লেখ করেছেন। এক মাস বিলম্বের পর গতকাল মঙ্গলবার থেকে এই শুল্ক আরোপ কার্যকর করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে উল্লেখ করে জাস্টিন ট্রুডো বলেছেন, এর ফলে মার্কিন পরিবারগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যগুলোর উপর শতকরা ২৫% শুল্ক বা কর আরোপ করবে বলে ট্রুডো জানান। ট্রাম্প অটোয়ার বাণিজ্যকে অন্যায্য বলে অভিযোগ করেছিলেন এবং কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল কানাডার উপর মার্কিন উচ্চহারের শুল্ক আরোপের পদক্ষেপকে ইতিহাসের সবচেয়ে বোকামিপূর্ণ ঘটনা বলে উল্লেখ করে যে সম্পাদকীয় প্রকাশ করেছে, সেদিকে ইঙ্গিত করে জাস্টিন ট্রুডো বলেন, ট্রাম্প একজন স্মার্ট বা চালাক মানুষ হওয়া সত্ত্বেও খুবই বোকামিপূর্ণ কাজ করেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর এই সমালোচনা উড়িয়ে দিয়ে তাকে গভর্নর বলে উপহাস করেছেন এবং কানাডার পাল্টা শুল্ক আরোপের জবাবে আনুপাতিক হারে আবারও দেশটির পণ্যের উপর মার্কিন শুল্কের হার বাড়ানো হবে বলে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে উল্লেখ করেছেন। উল্লেখ্য, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার কানাডা ছাড়াও মেক্সিকোর উপরও শতকরা ২৫% বর্ধিত শুল্ক আরোপ কার্যকর করল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে এক মাস যেতে না যেতেই আবারও চীনের উপর ১০% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এর বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে দেশগুলো। পাল্টা পাল্টি শুল্ক আরোপে এখন অনেকটাই উত্তপ্ত বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকদের মতে, বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প শুল্ক আরোপ করলেও তাতে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ওয়াশিংটন দেশি উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রই। বিশ্ব অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন মেরুকরণ, সৃষ্টি হতে পারে নতুন বাজার। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্যামেরন জনসন বলেছেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় দেশগুলো চীন সহ জাপান, অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের কাছে যাওয়ার চেষ্টা করছে। চীনও তাদের বাজারের সুযোগ নিতে অন্য দেশগুলোর দিকে ঝুঁকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বিশ্ব বাণিজ্য আর আগের মতো নেই। বিশ্লেষকদের ধারণা, এমন সিদ্ধান্তের ফলে আবারও মূল্যস্ফীতি দেখা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্যামেরন জনসন এ প্রসঙ্গে আরো বলেছেন, আমরা বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি। যুক্তরাষ্ট্র তার শুল্ক নীতি ব্যবহার করে দর কষাকষির সুযোগ বাগিয়ে নিচ্ছে, বিশেষ করে তার মিত্রদের কাছ থেকে, কারণ ওয়াশিংটন মনে করে এই দেশগুলোর কারণেই তারা পিছিয়ে পড়ছে। প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখা হয়ে থাকে। দেশটির বাণিজ্যকৃত মোট পণ্যের ৩০% আমদানি রপ্তানি হয় এই দুই দেশে। পরিসংখ্যান বলছে, যার পরিমাণ আনুমানিক ১.৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে কৃষিজাত পণ্য রপ্তানিতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ভারতের পণ্যের উপরও শুল্ক বা কর বৃদ্ধির পদক্ষেপ নেবে বলে খবর এসেছে। এছাড়াও ইউরোপীয় দেশগুলোর উপরও কর আরোপের পদক্ষেপ নেওয়া হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছিলেন। অন্যদিকে ইউরোপীয় নেতৃবৃন্দও বলেছেন, মার্কিন কর আরোপের জবাবে তারাও মার্কিন পণ্যের উপর পাল্টা কর আরোপ করবে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরান নিরাপত্তা কেনে না, বরং নিরাপত্তা নির্মাণ করে, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। সম্ভাব্য সব কিছু করতে মস্কো প্রস্তুত বলে জানালেন পেসকভ। গাজাবাসীর প্রতি সংহতি জানানোয় ইয়েমেনের আনসারুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল আমেরিকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে মানবতা বিরোধী অপরাধের বিচার হবেই স্কাই নিউজকে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ট্রাম্পের মন পেল না দিল্লি, 2 এপ্রিল ভারতের উপর পাল্টা শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রে। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিডনি রোগ নিয়ে কয়েক পর্বের আলোচনার আজ পঞ্চম পর্বে যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মেডিসিন, কিডনি রোগ ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি। শ্রোতা বন্ধুরা, কিডনি সমস্যার কথা প্রায় শোনা যায়। জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় 3,40,00,000 বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। রোগটি বর্তমানে উদ্বেগজনক অবস্থায় রয়েছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে প্রতি বছর 250,000 মানুষ মারা যায়। ফলে এই কিডনি রোগকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। গত পর্বে ডায়ালাইসিস নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমাদের শ্রোতারাও পর্বগুলোর আলোচনায় বেশ উপকৃত হয়েছেন সে কথা জানিয়েছেন। তো চলুন এবারে কিডনি রোগ নিয়ে পঞ্চম পর্বের আলোচনায় যাওয়া যাক। জনাব ডাক্তার ইসমাইল হোসেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ জানাচ্ছি।
অধ্যাপক ইসমাইল হোসেন, ডায়ালাইসিস করাতে খরচ কেমন এবং কতটা ঝুঁকিপূর্ণ সে বিষয়ে কথা বলছিলাম চতুর্থ পর্বের আলোচনায়। সে আলোচনাটি শেষ করা যায়নি। আজকের পঞ্চম পর্বের শুরুতে আপনি যদি সেই আলোচনাটি শেষ করেন।
যে পেশেন্টগুলো দেখা যায় যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের জন্য সুইটেবল না, অথবা দেখা গেল যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস তারা অনেকদিন ব্যবহার করেছে, এখন আস্তে আস্তে সেটা দুর্বল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে হিমোডায়ালাইসিসে সুইট করি। হিমোডায়ালাইসিস হচ্ছে এই প্রক্রিয়াটাই, কিডনির কাজটাই একটা মেশিনের মাধ্যমে করে দেওয়া হয় আর কি। একটা ডিফাইন্ড মেশিন থাকে যেখানে কিছু মেমব্রেন থাকে, যে মেমব্রেনটা কিডনির যে ছাকনির মতো করে কাজ করে, যেটাকে আমরা বলি ডায়ালাইজার, সেটার সাথে ব্লাড সেল নিডেলের মাধ্যমে এবং হচ্ছে স্যালাইন নলের মাধ্যমে শরীরের রক্তনালীর সাথে সংযোগ স্থাপন করে দেওয়া হয়। এর ফলে শরীর থেকে মেশিন রক্তটা টেনে নিয়ে মেশিনের মাধ্যমে ছাকনির মাধ্যমে দূষিত পদার্থ বের করে দিয়ে আবার এটাকে শরীরে প্রবেশ করিয়ে দেয়। এই প্রক্রিয়াটা টোটালটাই মেশিনের মাধ্যমে হয়। তো এই ক্ষেত্রে প্রতি ডায়ালাইসিসে একটু খরচ বেশি পড়ে, কেননা প্রাথমিক অবস্থা মেশিনটা কিনতে একটা খরচ থাকে, এটা সাধারণত হসপিটাল ছাড়া সম্ভব হয় না, তবে কেউ বাসাও করতে পারে। সেক্ষেত্রে এক একটা মেশিনে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে 14-20 লাখের মতো পড়ে, সাথে যদি ওই প্রতিবার ডায়ালাইসিসের ক্ষেত্রে ওই মেমব্রেনটা একটা খরচ আছে, রক্ত নালীর সাথে কানেকশনের জন্য যে নলটা আমরা ব্যবহার করি সেটার খরচ আছে।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, তো প্রতি সেশনে ডায়ালাইসিসের খরচ কেমন পড়বে?
এগুলো মিলে দেখা যায় যে প্রকারভেদে 3-4 হাজার টাকা প্রতি সেশন ডায়ালাইসিসে লাগে। আর একটা পেশেন্টের সাধারণত সপ্তাহে 3 সেশন ডায়ালাইসিস নিলে সে একেবারেই ভালো থাকে, তবে আমাদের প্রেক্ষাপটে আমরা সপ্তাহে 2 ডায়ালাইসিস দিই, সেক্ষেত্রে দেখা যায় তাদের মাসে অ্যারাউন্ড 45-50,000 টাকার মতো বাংলাদেশি টাকায় খরচ হয়ে যায় আর। তবে বাংলাদেশের সরকারিভাবে এখন ডায়ালাইসিস মোটামুটি সকল জেলায় চালু হয়েছে এবং সেখানে সরকার একটা বড় অংশ ভর্তুকি দেয়। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের প্রকারভেদে বিভিন্ন হসপিটালে ডায়ালাইসিসের প্রতি সেশন, এই হিমোডায়ালাইসিস যেটাকে আমি বলতে চাচ্ছিলাম, প্রতি সেশন 416 টাকা করে নেওয়া হয় আর কি। এবং তাদের 6 মাসের একটা প্যাকেজে দেওয়া হয় বেশিরভাগ হসপিটালে, সেটা 20,000-22,000 টাকার মধ্যে হয়ে যায় আর কি।
শ্রোতা বন্ধুরা, আপনারা কিডনি রোগের চিকিৎসায় ডায়ালাইসিস নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেনের আলোচনা শুনছেন। মিউজিক বিরতির পর খুব শীঘ্রই আবার ফিরছি, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবারও ফিরে এলাম ডায়ালাইসিস নিয়ে আলোচনায়। অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, ডায়ালাইসিস করালে কি কিডনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে?
কিডনি যখন আক্রান্ত হয় তখন আমরা, যেটা আমি একটু আগেই বলেছি, যে আমরা ওষুধের মাধ্যমে চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে যদি পেশেন্টের ওষুধ দেওয়ার পরও কিছু যদি সমস্যা প্রকট আকার ধারণ করে, যেমন আমরা যদি দেখি যে কিডনিজনিত কারণে পেশেন্টের শরীরে অ্যাসিডের মাত্রা অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে, যেটা আমরা ওষুধের মাধ্যমে কন্ট্রোল করাটা খুব কষ্টকর, অথবা দেখা যায় যে পেশেন্টের শরীরে যে লবণ পানির পরিমাণটা থাকে, বিশেষ করে পটাশিয়াম, এটা যদি অধিক মাত্রায় বেড়ে গেছে এবং এটাকে আমরা ওষুধের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি না, সেক্ষেত্রে পেশেন্ট যদি আমরা সেই সময়টা দেই পেশেন্টকে আমরা হয়তো বা হারিয়েও ফেলতে পারি, অথবা যদি দেখা যায় পেশেন্টের শরীরে অধিক পরিমাণে পানি আসছে, যেটা পানি কমানোর ওষুধ বা ইঞ্জেকশন দেওয়ার ফলেও কমছে না, অথবা এই কিডনির মাত্রাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধির জন্য দেখা যায় পেশেন্টের ইউরেমিক এনকেফালোপ্যাথি যদি ডেভেলপ করে, মানে পেশেন্ট যদি অস্থির হয়, ছটফট করতে থাকে, কোনো কাজে কনসেন্ট্রেশন করতে না পারে, অথবা দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে, যেটাকে আমরা ইউরেমিক পেরিকার্ডাইটিস বলি আর কি, এটা যদি হয়, অথবা পেশেন্টের ফুসফুসে অধিক পরিমাণে পানি চলে আসে, তখন আমরা সাময়িকভাবে কিডনিকে সাপোর্ট করার জন্য যে আপনার জিনিসগুলো বা প্যারামিটারগুলো বেড়ে গিয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা ডায়ালাইসিস শুরু করি। আবার এটা যখন দেখা যায় পেশেন্টের এগুলো কন্ট্রোল হয়ে আসছে, কিডনির যে সমস্যাটা ছিল সাপোর্ট দেওয়ার ফলে আস্তে আস্তে স্বাভাবিক দিকে চলে আসে, তখন আমরা ডায়ালাইসিসটা বন্ধ করে দিই। সাধারণত এই ঘটনাগুলো অ্যাকুট কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে করে থাকি আর। তবে এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে একটা ভুল ধারণা আছে যে আক্রান্ত হলেই মনে হয় ডায়ালাইসিস করতে হবে, বা কিডনির আক্রান্ত হলে যে ক্রিয়েটিনিন নামক একটা পরীক্ষার শরীরে রক্তের উপাদান বেড়ে যায় সেটা বাড়লে যে ডায়ালাইসিস করতে হবে, বিষয়টা আসলে এটা না। এবং এক কথায় যদি বলা যায় যে ক্রিয়েটিনিন দেখে বা কিডনির খারাপ হলে ডায়ালাইসিস করতে হবে এটা না, এটা যদি এটার জন্য শরীরের যে সমস্যাগুলো এগুলো যদি প্রকট আকার ধারণ করে তখনই শুধু আমরা ডায়ালাইসিসটা শুরু করি।
অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন, আমরা আজকের পর্বের শেষ দিকে চলে এসেছি। তো ডায়ালাইসিস দেশের কোথায় কোথায় করা যায়, যদি একটু আপনি ডিটেল বলেন।
ডায়ালাইসিস বর্তমানে বাংলাদেশের যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে সবগুলোতেই কম বেশি হয়, এবং এমনকি কিছু কিছু জেলা পর্যায়েও এখন ডায়ালাইসিস সেন্টার খুলেছে সরকারিভাবে। এছাড়াও বেসরকারিভাবে বা প্রাইভেটাইজেশনের মাধ্যমে মোটামুটি সকল শহরেই কিছু ডায়ালাইসিস সেন্টার রয়েছে। তবে আমি যেটা আগেই বলেছি, প্রাইভেটাইজেশনের মাধ্যমে যে ডায়ালাইসিসগুলো চলে সেগুলোতে খানিকটা খরচ বেশি, আর সরকারি যেগুলো ডায়ালাইসিস সেন্টার সেগুলোর খরচের মান বেশ কম, মানে পার্থক্য অ্যারাউন্ড 8-10 গুণ হয়ে থাকে। আর যেহেতু এখন ডায়ালাইসিস মোটামুটি সকল বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা শহর এবং কিছু কিছু বড় বড় উপজেলাতেও সম্ভব হয়েছে, সেই জন্য এখন বলা যায় যে ডায়ালাইসিস এখন সব জায়গাতে মোটামুটি প্রচুর। আর ডায়ালাইসিসের মধ্যে যেটা আমি বললাম পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটা পেটের ডায়ালাইসিস, যেটা পেশেন্ট বা রোগীর নিজেরটা নিজেই করতে পারে, সেটা আসলে কোনো দূরত্বের উপর ডিপেন্ড করে না, বা সেটা পেশেন্ট একবার একটা ওই ডায়ালাইসিস ক্যাথেটার পেটে বসিয়ে নিয়ে আসলে সেটা সে নিজে নিজে সম্পন্ন করতে পারে। শুধুমাত্র ফ্লুইডগুলো একবার কালেক্ট করে রাখবে, সেটা বাসায় সংরক্ষণ করবে এবং প্রয়োজন মতো সে ডায়ালাইসিস গুলো ব্যবহার করবে। আর এক্ষেত্রে যেটা হয় যে পেটের ডায়ালাইসিসটাকে আমরা সাধারণত প্রায়োরিটি দিয়ে থাকি প্রাথমিক পর্যায়ে, মানে প্রাথমিকভাবে যখন প্রথমের দিকে কোনো পেশেন্ট ডায়ালাইসিস শুরু করে তাদেরকে আমরা পেটেরিয়াল ডায়ালাইসিসকে অ্যাডভোকেট করি, যেহেতু এটা খানিকটা নিরাপদ এবং সহজলভ্য, পেশেন্টকে হাসপাতালে যেতে হয় না এবং পেশেন্টের নিজের দেহেই ডায়ালাইসিসের মেশিনের মতো কাজ করে। তবে একটা সময় গিয়ে যখন এই পেটের ডায়ালাইসিসটা আর কাজ করে না, সাধারণত দেখা যায় যে এগুলোর লংজিভিটি 2-2.5 বছর বা 3 বছরের মতো হয়, তখন আমরা এক্ষেত্রে হচ্ছে পেশেন্টকে মেশিনের ডায়ালাইসিসটা অ্যাডভোকেট করি।
অধ্যাপক ইসমাইল হোসেন, কিডনি রোগের চিকিৎসায় ডায়ালাইসিস বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশ্ব থেকে যারা স্বাস্থ্য কথার আসরে আমার আলোচনা শুনলেন সবাইকে শুভেচ্ছা।
শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে ডায়ালাইসিস কি, কেন করা হয়, ডায়ালাইসিস করাতে খরচ কেমন, কোথায় কোথায় ডায়ালাইসিস করানো যায়, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা শুনলেন। নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার হয়েছে। তারপরও আগামী পর্বের শুরুতে বিশেষজ্ঞ চিকিৎসক ডায়ালাইসিস নিয়ে আরো কিছু পরামর্শ দেবেন আপনাদেরকে। সেই পরামর্শের আলোচনা দিয়েই শুরু করব। তারপর কিডনি প্রতিস্থাপন নিয়ে বিশদ আলোচনা হবে। সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, পরিমিত বিশুদ্ধ পানি পান করবেন ও সুষম খাবার খাবেন। এই আহ্বান জানিয়ে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান আত্মগঠন, আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নের সুবর্ণ সুযোগের মাস। রমজানে পবিত্রতা অর্জনের জন্য পানাহার সহ অনেক বৈধ আনন্দ ও তৎপরতা থেকে বিরত থাকতে হয়। আমাদের ভেতর তথা অন্তরকে পবিত্র করার জন্য কেবল শরীরকে পবিত্র করাই যথেষ্ট নয়, শরীরকে সুস্থ, সবল ও সুন্দর রাখার জন্য নিয়মিত ব্যায়াম করার যেমন দরকার হয়, তেমনি আত্মাকে সুন্দর, সবল ও সুস্থ রাখার জন্য আত্মার কিছু ব্যায়াম বা অনুশীলন জরুরি। নামাজ, রোজা, হজ ইত্যাদি হচ্ছে এমনই কিছু অনুশীলন। রোজা বলতে কেবল এটা বোঝায় না যে আপনি কেবল পানাহার ও বিশেষ কিছু জৈবিক তৎপরতা থেকে বিরত থাকবেন। যদি তাই হতো তাহলে আপনি কখনো কখনো বা কোনো একদিন মহাব্যস্ততার কারণে সারা দিনের মধ্যে একবারও পানাহারের সুযোগ পেলেন না বলে সেই দিনটি আপনার জন্য রোজা হয়ে যেত বা রোজার সওয়াব আপনি পেতেন। কিন্তু না, তা হয় না, কারণ রোজা রাখার জন্য সংকল্প বা নিয়তের দরকার রয়েছে।
রোজার প্রকৃত নিয়ত বা সংকল্পের মর্মটা কি? মহান আল্লাহ রোজা রাখাকে ফরজ করেছেন বলে আল্লাহর এই নির্দেশ মানার জন্য এবং খুশি মনে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রোজা নামক আত্মিক ও দৈহিক অনুশীলনের সংকল্প করা হচ্ছে রোজার নিয়ত করা। আর এই নিয়তের কারণেই আপনার পানাহার বর্জন এত মূল্যবান ও সওয়াবপূর্ণ হচ্ছে। রোজা রাখার বিষয়টিকে যদি চাপিয়ে দেয়া ও নিরানন্দময় কোনো কাজ বলে মনে করা হয় তাহলে আপনার এই অনিচ্ছা ও অনীহা রোজাকে বরবাদ করে দেবে। প্রকৃত মুমিন রমজানের চাঁদ দেখে ঈদের আনন্দ অনুভব করেন, তাই মুমিনরা রোজার মাসের সূচনাতেই একে অপরকে অভিনন্দন জানান।
রোজার সবচেয়ে ভালো কাজগুলোর অন্যতম, বাহ্যিক দিক থেকে রোজার মানে হল বিশেষ কিছু কাজ না করা, কিন্তু আত্মিক বা আধ্যাত্মিক দিক থেকে আপনি অনেক কাজ করছেন। আপনার সেই রোজার নিয়তের কারণে ফজরের আজান থেকে মাগরিবের আজানের সময় পর্যন্ত আপনার সব কিছুই ইবাদতে পরিণত হয়। আপনি যদি এ সময় ঘুমিয়ে বিশ্রাম নেন বা নীরব থাকেন কিংবা কেবল শ্বাস প্রশ্বাস নেন, তাতেও ইবাদত ও আল্লাহর স্মরণের সওয়াব দেওয়া হয়। রোজা আমাদের এটা শেখায় যে ব্যাপক আরামায়েশ, ভোগ বা পানাহারের মধ্যে মানুষের আত্মার উন্নতি বা মানুষের মর্যাদার কিছু নেই। ব্যাপক পানাহারে যদি তথাকথিত কোনো বীরত্ব থেকে থাকে তাহলে তা তো পশুরও রয়েছে, বরং সংযত ও সংযমী জীবনেই রয়েছে মানুষের মর্যাদা ও বীরত্ব। পরিমিত বা পর্যাপ্ত পানাহার ও আরাম আয়েস মানুষের জন্য অবৈধ নয়। অবৈধ বা ধ্বংসাত্মক হল এসবের মধ্যে অতিরিক্ত মাত্রায় ডুবে থাকা বা এসব পার্থিব আনন্দের নেশায় বুঁদ হয়ে থাকা। রোজা আমাদেরকে ভোগ আর সংযমের লাল সীমানা মেনে চলার তথা পাপ থেকে দূরে থাকার প্রশিক্ষণ দেয়।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসাইন খানের বক্তব্য শোনাব। তিনি মাহে রমজানের ফজিলত তুলে ধরতে গিয়ে আজ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি বাণী তথা হাদিস শোনালেন। জনাব খান বলেছিলেন,
রমজান মাস অশেষ কল্যাণ ও বরকতের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যেসব বরকত ও কল্যাণ আছে তা যদি বান্দারা জানত তাহলে তারা কামনা করত যে পুরো বছরটাই রমজান মাস হোক।
পবিত্র হাদিসের আলোকে রোজা হচ্ছে শরীর ও মনের জাকাত তথা শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। রোজাদারের কান, চোখ, মুখ, জিভ, গোস্ত, রক্ত, নাক, ত্বক বা চামড়া, চুল এসবেরও রোজা রাখতে হয়। প্রকৃত রোজাদার হতে হলে মিথ্যা বলা যাবে না, কোনো মুমিন বা মুসলমানকে কষ্ট দেয়া যাবে না, কাউকে ধোঁকা দেয়া যাবে না, মুসলিম সমাজ ও এর কোনো সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, কারো ক্ষতি করার ইচ্ছাও করা যাবে না, কারো গীবত করা, কাউকে অপবাদ দেওয়া, ওজনে কম দেওয়া, পণ্যের বেশি দাম রাখা, বিশ্বাসঘাতকতা করা, এসব রোজাকে বরবাদ করে দেয়। মোট কথা, রোজাদার হতে হলে আল্লাহকে হাজির নাজির জেনে সব পাপ থেকে দূরে থাকতে হবে। হাদিসের আলোকে রোজাদার হতে হলে মানুষকে ফিরে আসতে হবে প্রকৃত মনুষ্যত্বের দিকে, তথা যে পবিত্র প্রকৃতিগুলো দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছিল সেই সব পবিত্র স্বভাবগুলোর দিকে। বছরের অন্য মাসগুলোতে যে বেপরোয়া ভাব ও আচরণ দেখা যায় মানুষের মধ্যে, সেই একই আচরণ দেখা যায় না রমজানের রোজার প্রভাবেই। তাই রমজানে মুমিনরা হয়ে পড়েন ভিন্ন ধরনের মানুষ তথা উন্নত মানুষ।
রোজা কেবল শরীর ও পেটের বাহ্যিক রোজা নয়, প্রকৃত রোজাদার তার পঞ্চেন্দ্রকে ও প্রবৃত্তিগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে সেসব যে কোনো ধরনের পাপ এড়াতে সদা সতর্ক থাকে। এভাবে অন্তরকে পরিপূর্ণ স্বচ্ছ ও পবিত্র করাই হচ্ছে আসল রোজা। জীবনের সময় খুবই সীমিত, আজ নয় কাল, এবছর থাক আগামী বছর, এবাদত ও সংশোধনের অনেক সময় বাকি আছে এমন ভাবা ঠিক নয়। দশকের পর দশক, যুগের পর যুগ, সে সত্ত্বেও মৃত্যুর সময় যখন এসে পড়বে তখন মনে হবে কত দ্রুত শেষ হল আয়ু। মহান আল্লাহ আমাদের রক্ষা করুন প্রস্তুতিবিহীন মৃত্যু এবং আয়ু বা জীবনের দিনগুলোর অপচয় হতে। শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
অনুষ্ঠানের শেষ প্রান্তে শুনুন চতুর্থ রোজার দোয়া ও তার অর্থ। হে আল্লাহ, এদিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও, তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও, তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত করো। হে দৃষ্টিমানদের শ্রেষ্ঠ দৃষ্টিমান, আমাকে এদিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা করো।
وأذغني فيه حلاوة ذكر وأوزعني فيه لأداء شكرك بكرمك واحفظني فيه بحفظك وسترك সরনোদরিন।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
প্রাচ্যবিদদের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও চিন্তাধারা মানব জাতির উপর সবচেয়ে বেশি প্রভাব রাখতে সক্ষম হয়েছে। তাই মুসলিম মনীষীরা ছাড়াও অনেক অমুসলিম মনীষীও মহানবীর মহত্ব নিয়ে প্রশংসাসূচক ও গবেষণাধর্মী বই লিখেছেন। প্রখ্যাত জার্মান প্রাচ্যবিদ অ্যান ম্যারি শিমেলও এই মনীষীদের একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসুল শীর্ষক তার বিখ্যাত বইয়ের ভূমিকায় এই নারী মনীষী লিখেছেন, এই বইটি মুসলমানদের মহানবীর ব্যক্তিত্বের প্রতি আমার 40 বৎসরের অনুরাগের ফসল। আমার জীবনের দ্বিতীয় দশকে আমি প্রথমবার মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিচিত হই। তাকে একজন আরেব বা স্রষ্টার জ্ঞান বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে জানতে পারি। বিষয়টি আমার মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। বাঙালি ইতিহাসবিদ জাস্টিস সাইয়েদ আমির আলীর লেখা মুহাম্মাদের জীবনী ও শিক্ষা শীর্ষক বইটি এবং আরও একটি গবেষণামূলক বই ছিল আমার পছন্দের এবং অনুপ্রেরণার উৎস।
প্রাচ্যবিদ অ্যান মারিম শিমেল আরও লিখেছেন, যখন বার্লিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখনও মহানবী সম্পর্কে সোলাইমান চালাবির গান শুনে খুবই মুগ্ধ হতাম। গবেষণার পরবর্তী বছরগুলোতে জানতে পারলাম যে মহানবী হচ্ছেন সেই মহান ঐশী প্রেরিত পুরুষ যিনি নবী রাসুলদের ধারার সর্বশেষ ব্যক্তি হিসেবে ওহী বা আসমানি প্রত্যাদেশ ভিত্তিক সর্বশেষ ধর্ম এনেছেন। তাঁর ধর্ম সেই সব আসমানি ধর্মেরই পূর্ণতা দানকারী এবং অতীতের আসমানি ধর্মগুলোর সেই মৌলিকতা ও প্রাথমিক বিশুদ্ধতার সামগ্রিক নীতিমালারই সমন্বয় রয়েছে এ ধর্মে। আর সেই সব নীতিই তিনি আবার নতুন করে বর্ণনা করেছেন।
অধ্যাপক মিসেস অ্যান ম্যারি শিমেল যৌবনকাল থেকেই ইসলাম ও প্রাচ্য বিষয়ক জ্ঞান অর্জনে আগ্রহী ছিলেন। পরবর্তীকালে তিনি পাশ্চাত্য ইসলামের বাস্তবতাগুলো সুস্পষ্ট করার পদক্ষেপ নেন। প্রায় ৫০ বছর ধরে গবেষণা করে তিনি যে ইসলামকে চিনেছেন এবং পশ্চিমা চিন্তাবিদ বা পাদ্রীরা ইসলাম সম্পর্কে যা তুলে ধরত তার মধ্যে রয়েছে সুস্পষ্ট পার্থক্য। তারা চেয়েছিল ঐশী প্রত্যাদেশকে বিকৃত করতে এবং ইসলামের মহান নবীকে হিংস্র ও যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে তুলে ধরতে। শিমেল এই বাস্তবতাকে তিক্ত ও কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন। তিনি ইসলাম সম্পর্কে গবেষণার পর লিখেছেন, ইসলাম এমন এক ধর্ম যা পাশ্চাত্যে খুব খারাপভাবে অনুধাবন করা হয়েছে এবং তা করা হয়েছে ইসলাম সম্পর্কে অজ্ঞ অথবা অবাস্তবতায় বিশ্বাসী বা ইসলাম বিদ্বেষী লোকদের মাধ্যমে। এদের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপবাদ আনা হয়েছে।
অ্যান ম্যারি শিমেল ইসলামী জ্ঞান, সংস্কৃতি ও ইসলামী ইরফান এবং মুসলিম বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বিষয়ে ১০০রও বেশি বই লিখেছেন জার্মান, ইংরেজি ও আরবি ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসুল শীর্ষক তাঁর বিখ্যাত বইটি জার্মান ও ইংরেজি ভাষায় প্রকাশ হয়েছে। শিমেল ইসলামের নবীকে অন্য সব নবীর চেয়ে বেশি মর্যাদাবান মনে করতেন। মহানবীর ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরতে গিয়ে তিনি অমুসলিম চিন্তাবিদদের পাশাপাশি মুসলিম আরেফদের বক্তব্য তুলে ধরেছেন অত্যন্ত উদ্দীপনাময় ভাষায়। শিমেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসুল শীর্ষক বিখ্যাত বইটি লিখেছেন পাশ্চাত্যের অমুসলমানদের উদ্দেশ্যে। তিনি মহানবীর আধ্যাত্মিক ও মানবীয় রূপ তুলে ধরে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে পশ্চিমাদের সৃষ্ট ভুল ধারণাগুলো দূর করতে চেয়েছেন। শিমেল মহানবীকে রহমত ও ভালোবাসার নবী হিসেবে তুলে ধরেছেন।
অধ্যাপক মিসেস অ্যান ম্যারি শিমেল মুসলিম দেশগুলোতে সফর করেছেন বহুবার। মহানবীর প্রতি মুসলমানদের গভীর ভালোবাসা তিনি উপলব্ধি করেছেন। তার মতে মহানবীর সুন্দর আচরণ ও মন মানসিকতা প্রত্যেক মুসলমানের কাছে প্রশংসিত। মহানবী তার এসব বৈশিষ্ট্য দিয়েই উম্মতের ভালোবাসার স্নিগ্ধতা উপহার পাচ্ছেন। তিনি মুসলমানদের হৃদয় ও প্রাণের উপর রাজত্ব করছেন। শিমেল অস্ট্রেলীয় লেখক আর্থার জ্যাফরির উদ্ধৃতি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, প্রজ্ঞাহীন খ্রিস্টানরা মুসলমানদের মনে কষ্ট দিয়েছে। এ বিষয়টি মহানবীর ব্যক্তিত্ব ও সম্মান উপলব্ধিতে অমুসলমানদের ব্যর্থতারই প্রমাণ। শিমেল মনে করেন, পাশ্চাত্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসঙ্গত এবং অসত্য দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে।
অধ্যাপক শিমেল বলেছেন, পাশ্চাত্য বছরের পর বছর বা যুগ যুগ ধরে মনে করত যে ইসলাম শেষ হয়ে যাওয়ার পথে রয়েছে, কিন্তু আমাদের যুগে মুসলমানদের জাগরণ ও নিজ সম্পর্কে নতুন আত্ম উপলব্ধি ছিল বিস্ময়কর, ফলে পাশ্চাত্য মুসলমানদের সংস্কৃতি আরও ভালোভাবে বোঝার জন্য ইসলামের কোনো কোনো মৌলিক ও সামাজিক নীতির বিষয়ে নতুন করে গবেষণা শুরু করতে বাধ্য হয়েছে। আমিও অমুসলিম পাঠকদের এটা দেখাতে চাই যে মুহাম্মদ প্রত্যেক মানুষের জন্যে জীবনের সব ক্ষেত্রেই শ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ। মহানবীর প্রতি মুসলমানদের ভালোবাসা বেশ গভীর, শক্তিশালী ও উদ্দীপনায় ভরপুর। যুগে যুগে কত বিপুল সংখ্যক মানুষ মহানবীকে শ্রদ্ধা করে তাঁকে ওয়াসিলা বা মাধ্যম করতে চেয়েছেন, তাঁর রয়েছে সবচেয়ে সম্মানিত উপাধি। এই মহান নবী চিরকাল সেই সব মানুষের জন্য কল্যাণ ও মঙ্গলের আদর্শ হয়ে থাকবেন যারা নামাজে সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছিলেন সত্যি আল্লাহর রাসূল।
শ্রীমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসুল শীর্ষক বিখ্যাত বইটির প্রথম অধ্যায়ে লিখেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার সাগরে ডুবে থাকতেন। তিনি সমাজে প্রচলিত প্রথা ও রীতির চেয়েও বড় বেশি উপযুক্ত কিছুর সন্ধান করতেন। তিনি কখনো কখনো মক্কার সন্নিকটে হেরা গুহায় যেতেন, সেখানেই তিনি প্রথম আসমানি অদৃশ্য জ্ঞানের অভিজ্ঞতা অর্জন করেন এবং ঐশী প্রত্যাদেশ পান। মহানবী বলতেন এবং কোরআনের বাণীতেও বারবার স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে তিনি ছিলেন মানুষ। কেবল তার বিশেষ যোগ্যতা হল এটা যে আল্লাহর বাণী তথা ওহী গ্রহণ করার মতো যোগ্যতা তার রয়েছে। তিনি নিজেও এটা বুঝতেন যে তার কাছে যা যা আসছে তা আল্লাহর বর্ণনাতীত অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। মানুষের কাছে আল্লাহর অনুগ্রহ পৌঁছে দেওয়ার জন্যই তাকে মাধ্যম হিসেবে নির্বাচন করা হয়েছে। অধ্যাপক শিমেল আরও লিখেছেন,
দুই সাক্ষ্য অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল। এই দুই বাক্য ধার্মিক সমাজের জন্য ব্যক্তি ও সমাজ জীবনের সব ক্ষেত্রে মুহাম্মাদের জীবনাদর্শ অনুসরণের বৈধতার ও কার্যকারিতারই স্বীকৃতি। অন্য কথায়, মহানবীর আচার আচরণ মানুষের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও শ্রেষ্ঠ আদর্শ। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে। Thank you.
Oh,